দানিয়েলের বই নম্বর ১১৯। ঐতিহাসিক পথচিহ্নসমূহের ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্য। বাইবেলীয় প্রতীকবাদের মাধ্যমে অন্তিম দিনসমূহের অনুধাবন। ১,৪৪,০০০কে চুক্তির দূত দ্বারা পরিশুদ্ধদের হিসেবে উপস্থাপিত করা হয়েছে, আর বৃহৎ জনসমষ্টিকে শহীদত্বের সাদা বস্ত্র দ্বারা উপস্থাপিত করা হয়েছে। শেষ দিনের দুটি পবিত্র কালপর্বের প্রথমটি সেই বার্তাবাহকের কাজকে চিহ্নিত করে, যিনি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করেন, এবং দ্বিতীয় পর্বটি এলিয়াহের কাজকে প্রতিনিধিত্ব করে। প্রথম পর্বটি লাওদিকীয় অ্যাডভেন্টিজমের জীবিতদের ওপর অনুসন্ধানমূলক বিচারকে প্রতিনিধিত্ব করে, এবং দ্বিতীয় পর্বটি আধুনিক রোমের কার্যনির্বাহী বিচারকে প্রতিনিধিত্ব করে। অন্তিম দিনগুলোতে শহরগুলো ত্যাগ করার চিহ্নটি লাওদিকীয় অ্যাডভেন্টিজমের দ্বারা ভুলভাবে বোঝা হয়েছে। সিস্টার হোয়াইট আমাদের জানান যে খ্রিস্টাব্দ ৮৬-৭৭ সালে জিরুসালেমের ধ্বংস অন্তিম দিনগুলোতে ঈশ্বরের জনগণের জন্য সতর্কবার্তার চিহ্নের একটি দৃষ্টান্ত প্রদান করে।
সেই সময় বেশি দূরে নয় যখন প্রারম্ভিক শিষ্যদের মতো আমরাও জনশূন্য ও নির্জন স্থানে আশ্রয় খুঁজতে বাধ্য হব। রোমান বাহিনীর জেরুসালেম অবরোধ যেমন ইহুদিয়া দেশের খ্রিস্টানদের পালিয়ে যাওয়ার সংকেত ছিল, তেমনি পোপীয় সাবাত কার্যকর করার ফরমান জারি করে যখন আমাদের জাতি কর্তৃত্ব প্রয়োগ করবে তা আমাদের জন্য সতর্কবার্তা হবে। তখন বড় বড় শহর ত্যাগ করার সময় হবে, তারপর পর্বতমালার নির্জন স্থানে নিবৃত আশ্রয়গৃহে চলে যাওয়ার উদ্দেশ্যে ছোট শহরগুলো ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিতে হবে। টেস্টিমনিস খণ্ড ৫, ৮৪ স্তঙ্ক।
জেরুজালেমের যে অবরোধটি পালিয়ে যাওয়ার সংকেত ছিল সেটি ছিল সেস্টিয়াসের আনা প্রথম অবরোধ, ফলে সেস্টিয়াস এমন এক হুমকি ছিলেন যা সাময়িকভাবে দূর হয়েছিল, কারণ তিনি অবরোধ বসানোর পরই রহস্যময়ভাবে পিছু হটলেন এবং ইতিহাসবিদেরা কখনোই তা করার পেছনে তার যুক্তি নির্ণয় করতে পারেননি।
সেস্টিয়াসের অধীনে রোমানরা শহরটিকে ঘিরে ফেলার পর, যখন তৎক্ষণাৎ আক্রমণের জন্য সবকিছুই অনুকূল মনে হচ্ছিল, তখন তারা অপ্রত্যাশিতভাবে অবরোধ তুলে নিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি এতঋষি।
১৮৮০ ও ১৮৯০-এর দশকে নিউ হ্যাম্পশায়ারের সিনেটর হেনরি ডব্লিউ ব্লেয়ার কংগ্রেসে রবিবারকে জাতীয় বিশ্রাম দিবস হিসেবে ঘোষণার লক্ষ্যে একাধিক বিল পেশ করেছিলেন। এই বিলগুলো প্রচলিতভাবে ব্লেয়ার সানডে বিল নামে পরিচিত ছিল। সিনেটর ব্লেয়ার রবিবারকে বিশ্রাম ও ধর্মীয় আচার অনুষ্ঠানের দিন হিসেবে পালনের জোরালো সমর্থক ছিলেন। তার বিশ্বাস ছিল সারা দেশে অভিন্ন বিশ্রামের দিন নির্ধারণ করলে আমেরিকান সমাজে নৈতিক ও সামাজিক ইতিবাচক প্রভাব পড়বে। তার এই প্রচেষ্টা কিছু সমর্থন পেলেও, বিশেষ করে ধর্মীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে, তা বিরোধিতারও মুখে পড়ে, যার মধ্যে চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণ নিয়ে উদ্বেগও ছিল।
পৃথিবী থেকে উঠা পশুর ইতিহাসে রবিবার সংক্রান্ত আইন পাশের এটিই ছিল প্রথম প্রচেষ্টা, যে সত্তা শেষ পর্যন্ত রবিবারের আইন পাশ করলে ড্রাগনের মতো কথা বলবে বলে নির্ধারিত ছিল। ব্লেয়ার বিলগুলোর এই ধারাবাহিক প্রস্তাবগুলোর বিরোধিতায় এ.টি. জোন্স ১৮৮৮ সালের জেনারেল কনফারেন্স অধিবেশনের বার্তাবাহকদের একজন কংগ্রেসের অঙ্গনে গিয়ে অত্যন্ত সুচারুভাবে বিরোধিতা করেছিলেন। কয়েকবারের চেষ্টার পর জাতীয় বিশ্রামের দিন প্রতিষ্ঠার উদ্যোগে সিনেটর ব্লেয়ার গতি হারিয়ে ফেলেন। সেই ইতিহাসের সরাসরি প্রেক্ষিতে এবং জাতীয় বিশ্রামের দিন রবিবার ধারণার প্রভাবসমূহ বিবেচনায় এলেন হোয়াইটের পরামর্শসমূহের ঐতিহাসিক নথি পর্যালোচনা করা যেতে পারে।
রবিবারের আইন সম্পর্কে তার সতর্কবাণীগুলোর পর্যালোচনায় যা পাওয়া যায় তা গুরুতর এবং লাওদিকীয় অ্যাডভেন্টবাদে ব্যাপকভাবে ভুল বোঝা হয়েছে। শহর থেকে বেরিয়ে যাওয়ার প্রয়োজনের প্রসঙ্গে সদ্য উদ্ধৃত অংশে তিনি লিখেছিলেন, তখন বড় বড় শহরগুলো ছেড়ে যাওয়ার সময় হবে, এরপর ছোটগুলোকেও ছেড়ে পাহাড়ের একান্ত নির্জন স্থানে অবসর নিবাসে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তিনি বারবার শিক্ষা দিয়েছেন যে ঈশ্বরের লোকদের গ্রামাঞ্চলে বাস করা দরকার, কিন্তু ১৮৫৮ সালের আগে গ্রামাঞ্চলে বসবাস সম্পর্কে তার পরামর্শগুলো শহর ত্যাগের নির্দেশনাকে এমন প্রেক্ষিতে স্থাপন করে যে নিকট ভবিষ্যতে ঈশ্বরের লোকদের শহর ছেড়ে যেতে হবে। ১৮৫৮ সালের পর গ্রামাঞ্চলে বসবাস বিষয়ে তার লিখিত নির্দেশনাগুলিতে তিনি আর কখনও সেই পরামর্শ থেকে বিচ্যুত হননি যে আমাদের ইতিমধ্যেই শহরের বাইরে থাকা উচিত।
ইতিহাসে যে ব্লেয়ারের ন্যাশনাল ডে অফ রেস্ট বিলগুলো এসেছে সেগুলোই ছিল শহরগুলো ছেড়ে যাওয়ার সংকেত, এবং যদিও ব্লেয়ারের বিলগুলো কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় গতি হারিয়ে ইতিহাসের অন্ধকারে বিলীন হয়ে গিয়েছিল, তবু পালিয়ে যাওয়ার সেই সংকেত দেওয়া হয়ে গিয়েছিল। এই সংকেতটি দেওয়া হয়েছিল প্রথম অবরোধের ঐতিহাসিক মাইলফলকে, যা এনেছিল সেস্টিয়াস। শীঘ্র আগত রবিবারের আইনকে টাইটাসের অবরোধ প্রতিনিধিত্ব করে, এবং যখন সেই অবরোধ আসবে, তখন যদি কোনো লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট তখনও শহরগুলোতে থাকে, তারা অধার্মিকদের সঙ্গে মারা যাবে।
শেষকালের মধ্যে দুটি ভবিষ্যৎবাণীমূলক সময়কাল রয়েছে, এগুলিকে আসন্ন রবিবারের আইন পৃথক করে দেয়। প্রথম সময়কালটি হল লাওদিকীয় অ্যাডভেন্টবাদের মধ্যে জীবিতদের ওপর তদন্তমূলক বিচার, আর দ্বিতীয় সময়কালটি হল রোমের পতিতার ওপর নিষ্পাদনমূলক বিচার। এই দুই সময়কাল বারবার চিত্রিত হয়েছে, কারণ এই দুই সময়কালেই দশ কুমারীর দৃষ্টান্তটি মিলারাইট ইতিহাসে যেমন অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল, তেমনি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। দৃষ্টান্তে যে বিলম্বের সময় আছে, সেটি হাবাক্কুক দ্বিতীয় অধ্যায়ের বিলম্বের সময়। সুতরাং আমরা যে দুই সময়কাল বিবেচনা করছি, তাও হাবাক্কুক দ্বিতীয় অধ্যায়ে চিত্রিত হয়েছে। দশ কুমারীর দৃষ্টান্ত এবং হাবাক্কুক দ্বিতীয় অধ্যায় মিলারাইট ইতিহাসে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল, এবং যখন তা হয়েছিল, তখন ইজেকিয়েল দ্বাদশ অধ্যায়ের ২১ থেকে ২৮ পদও পূর্ণ হয়েছিল।
ইজেকিয়েল গ্রন্থের ১২ অধ্যায়ের শেষ ৮টি পদ এমন এক সময়কে নির্দেশ করে যখন প্রত্যেক দর্শনের ফল পূর্ণ হবে, যখন ঈশ্বর তার দর্শনসমূহকে আর বিলম্ব করবেন না। ইতিহাসের যে দুইটি সময়কাল বারবার পুনরাবৃত্ত হয়ে লাওদিকীয় অ্যাডভেন্টবাদে জীবিতদের তদন্তমূলক বিচার এবং তীরের বেশ্যার দণ্ড কার্যকর করার বিচারকে চিহ্নিত করে, সেটিই সেই ভবিষ্যৎবাণীমূলক পর্ব, যখন বাইবেলের প্রত্যেক দর্শন তার সম্পূর্ণ ও চূড়ান্ত পরিপূর্তিতে পৌঁছায়। সেই সময়ে ১,৪৪,০০০ প্রতিষ্ঠিত হয়, এবং তারা সেই শ্রেণীকে প্রতিনিধিত্ব করে যারা মৃত্যুবরণ করে না, বরং খ্রিস্ট ফিরে আসা পর্যন্ত জীবিত থাকে। লুকরচিত সুসমাচারের ২১তম অধ্যায় খ্রিস্ট এমন একটি চিহ্ন উল্লেখ করেছেন, যা দ্বারা বোঝা যায় সেই প্রজন্ম কখন এসে পৌঁছেছে।
ধ্বংসের ঘৃণ্য বস্তুর সঙ্গে সম্পর্কিতভাবে খ্রিস্ট যেভাবে পালিয়ে যাওয়ার চিহ্ন দ্বারা উপস্থাপিত দুইটি ইতিহাস বর্ণনা করেছেন, তাতে দুইটি সময়কাল চিহ্নিত হয়েছে, এবং প্রতিটি সময়কালের সূচনায় একটি চিহ্ন ও সমাপ্তিতে একাধিক চিহ্ন রয়েছে। যে চিহ্নকে খ্রিস্ট এমন অন্তিম প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবে চিহ্নিত করেছেন, যারা তিনি মেঘে এসে উপস্থিত না হওয়া পর্যন্ত জীবিত থাকবে, সেটি প্রমাণ করে যে আমরা এখন পৃথিবীর ইতিহাসের অন্তিম প্রজন্মে আছি।
লুকের ২১ অধ্যায় যীশু খ্রিস্টাব্দ ৬০ থেকে ৭০ পর্যন্ত আক্ষরিক জিরুসালেমের পদদলন ও ধ্বংসের ৩.৫ বছরের ঘটনা থেকে শুরু করে ৩৩৮ সালে শুরু হয়ে ৭৯৮ সালে শেষ হওয়া আধ্যাত্মিক জিরুসালেমের পদদলনের ৩.৫ বছরের শেষ পর্যন্ত ইতিহাস চিহ্নিত করেন।
আর যখন তোমরা দেখবে যে জিরুসালেম সৈন্যবাহিনী দিয়ে পরিবেষ্টিত হয়েছে, তখন জেনে রেখো যে তার উজাড় হওয়া আসন্ন। তখন জিহুদিয়াতে যারা আছে তারা পাহাড়ের দিকে পালিয়ে যাক, আর যারা তার মধ্যভাগে আছে তারা বেরিয়ে যাক, এবং যারা পল্লী অঞ্চলে আছে তারা সেখানে প্রবেশ না করুক, কারণ এগুলো প্রতিশোধের দিন, যাতে যা কিছু লেখা আছে তা সব পূর্ণ হয়। কিন্তু হায়, সেই দিনগুলিতে যারা গর্ভবতী এবং যারা শিশুদের দুধ পান করায়, তাদের জন্য দুর্দশা, কারণ দেশে মহাসংকট হবে এবং এই জাতির উপর ক্রোধ নেমে আসবে, আর তারা তলোয়ারের ধারায় নিহত হবে এবং সব জাতির মধ্যে বন্দী হয়ে নিয়ে যাওয়া হবে, এবং জিরুসালেম অজাতীয়দের দ্বারা পদদলিত হবে যতক্ষণ না অজাতীয়দের সময় পূর্ণ হয়। লুক ৩১:২-২৪।
জেরুজালেমকে অনজাতিরা পদদলিত করার সময়সমূহ কথাটি বহু বচনে আছে, কারণ এটি আক্ষরিক জেরুজালেমের পদদলনকে বোঝায়, যা ৭৭ সালে শেষ হয়েছিল, এবং আধ্যাত্মিক জেরুজালেমের পদদলনকে বোঝায়, যা ১৭৯৮ সালে শেষ হয়েছিল। অন্য জাতিরা পৌত্তলিকতা ও পোপতন্ত্র উভয়কেই প্রতিনিধিত্ব করে, এবং এই দুই শক্তি দানিয়েলের অষ্টম অধ্যায়ে থাকা দর্শনের সেই প্রশ্নের বিষয়বস্তু, যা জিজ্ঞেস করে কতকাল।
তখন আমি এক পবিত্রজনকে কথা বলতে শুনিলাম, এবং আরেক পবিত্রজন সেই কথা বলা নির্দিষ্ট পবিত্রজনকে কহিল, নিত্য বলিদান সম্বন্ধীয় দর্শন এবং ধ্বংসসাধক অপরাধ সম্বন্ধে, যাহাতে পবিত্র স্থান ও সৈন্যদল উভয়ই পদতলিত হয়, ইহা আর কতকাল চলিবে। দানিয়েল ৮ ১৩
লুকের ২১তম অধ্যায়ে উল্লিখিত অন্য জাতিদের সময় বলতে ঈশ্বরের উত্তর রাজ্যের উপর প্রতিশোধের ২২২ বছরের সময়কালকে বোঝানো হয়েছে, যা খ্রিস্টপূর্ব ৭৩ সালে শুরু হয়ে ১৭৫৮ সালে সমাপ্ত হয়। ৩৩৮ সাল সেই সময়কে নির্দেশ করে যখন পাপের মানুষ পবিত্র স্থানে দাঁড়িয়ে নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিল, ফলে সময়কালটি বর্ষবর্ষী বছরের দুটি সমান পর্বে বিভক্ত হয়। বর্ষবর্ষী বছরের দ্বিতীয় পর্বটি সেই একই ইতিহাস, যার সমাপ্তি অন্য জাতিদের সময় পূর্ণ হলে লুক অধ্যায় ২১ পদ ২ ৫ চিহ্নিত করা হয়েছে। যে ঐতিহাসিক ধারাবৃত্তান্ত যীশু তার শিষ্যদের জন্য চিহ্নিত করছিলেন, তাতে পদ ২ ৫ শিষ্যদের প্রদান করা সাক্ষ্যকে ১৭৫৮ সালের শেষকালের সময়ে পৌঁছে দেয়। সেখান থেকে যীশু মিলেরাইট আন্দোলনের সঙ্গে সম্পর্কিত চিহ্নসমূহ চিহ্নিত করতে শুরু করেন।
সূর্য, চাঁদ ও নক্ষত্রসমূহে চিহ্ন দেখা যাবে, আর পৃথিবীতে জাতিদের মধ্যে দুর্দশা ও বিভ্রান্তি, সমুদ্র ও ঢেউয়ের গর্জন, ভয়ে এবং পৃথিবীতে যা আসছে তার আশঙ্কায় লোকদের হৃদয় ভেঙে পড়বে, কারণ স্বর্গের শক্তিগুলি কেঁপে উঠবে। তখন তারা মনুষ্যপুত্রকে মেঘে শক্তি ও মহান মহিমা সহ আসতে দেখবে, আর যখন এই সব ঘটতে শুরু করবে তখন তোমরা উপরে তাকাও এবং তোমাদের মাথা তুল, কারণ তোমাদের মুক্তি নিকটে এসেছে। লুক ২১টা ২৫টা ৮
যীশু বলেন যে লক্ষণ হবে, এবং তিনি জানান যে এগুলি হল সূর্য ও চাঁদে ও তারাগুলিতে লক্ষণ, জাতিদের মধ্যে দুর্দশা, স্বর্গের শক্তিসমূহ কেঁপে ওঠা, এবং তারপর মানবপুত্র মেঘে আসেন। এই সকল লক্ষণ মিলারাইট ইতিহাসে পূর্ণ হয়েছিল।
ভবিষ্যৎবাণী শুধু খ্রিস্টের আগমনের পদ্ধতি ও উদ্দেশ্যই পূর্বেই জানায় না, বরং এমন লক্ষণও দেখায় যার দ্বারা মানুষ জানতে পারে কখন তা নিকটবর্তী। যীশু বলেছিলেন, সূর্য, চাঁদ ও নক্ষত্রের লক্ষণ থাকবে, লুক ২১:২৫। সূর্য অন্ধকার হবে এবং চাঁদ তার আলো দেবে না, এবং আকাশের তারাগুলি পড়ে যাবে, এবং আকাশে যে শক্তিগুলি আছে সেগুলি কেঁপে উঠবে, এবং তখন তারা মানবপুত্রকে মহান শক্তি ও মহিমা নিয়ে মেঘের মধ্যে আসতে দেখবে, মার্ক ১৩:২৪-২৬। দ্বিতীয় আগমনের পূর্ব লক্ষণগুলির প্রথমটিকে দ্রষ্টা এভাবেই বর্ণনা করেছেন, একটি মহাভূমিকম্প হল এবং সূর্য কেশজাত টাট কাপড়ের মতো কালো হয়ে গেল এবং চাঁদ রক্তের মতো হয়ে গেল, রেভেলেশন ৬:১২। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভের আগে এই চিহ্নসমূহ দেখা গিয়েছিল। এই ভবিষ্যৎবাণীর পরিপূরণে ১৭৫৫ সালে এ পর্যন্ত লিপিবদ্ধ সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ২৫ বছর পরে ভবিষ্যৎবাণীতে উল্লিখিত পরবর্তী চিহ্নটি প্রকাশ পায়, সূর্য ও চন্দ্রের অন্ধকার হয়ে যাওয়া। এর আরও লক্ষণীয় হওয়ার কারণ ছিল যে এর পূর্ণতার সময়টি স্পষ্টভাবে নির্দেশ করা হয়েছিল। অলিভেটে তার শিষ্যদের সঙ্গে ত্রাণকর্তার কথোপকথনে তিনি যখন গির্জার দীর্ঘ পরীক্ষাকাল, পোপীয় নির্যাতনের ১২৬০ বছর, যেটি সম্পর্কে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেই ক্লেশ সংক্ষিপ্ত করা হবে, তা বর্ণনা করলেন। তখন তিনি তার আগমনের আগে ঘটবে এমন কিছু ঘটনার কথা উল্লেখ করলেন এবং এগুলোর প্রথমটি কখন প্রত্যক্ষ করা হবে তার সময়ও নির্ধারণ করলেন। সেই দিনগুলিতে সেই ক্লেশের পরে সূর্য অন্ধকার হবে এবং চন্দ্র তার আলো দেবে না, মার্ক ১৩:২৪। ১২৬০ দিন বা বছর ১৭৫৮ সালে সমাপ্ত হয়েছিল, এক চতুর্থাংশ শতাব্দী আগে নির্যাতন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। খ্রিস্টের কথামতো এই নির্যাতনের পর সূর্য অন্ধকার হওয়ার কথা ছিল। ১৭৮০ সালের ১৯ মে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। খ্রিস্ট তার লোকদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা তার আগমনের লক্ষণগুলোর দিকে নজর রাখে, এবং যখন তারা নিজেদের আগত রাজার নিদর্শন দেখবে তখন আনন্দ করুক। যখন এই বিষয়গুলো ঘটতে শুরু করবে তিনি বললেন, তখন ওপরে তাকাও এবং মাথা তুলে ধরো, কারণ তোমাদের মুক্তি ঘনিয়ে এসেছে। তিনি তার অনুসারীদের বসন্তের কুড়ি ধরা গাছগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, যখন এগুলো কুড়ি মেলে তোমরা নিজেরাই দেখে যান যে গ্রীষ্ম এখন নিকটে এসেছে, তেমনি তোমরাও যখন এই বিষয়গুলো ঘটতে দেখবে জেনে রেখো যে ঈশ্বরের রাজ্য নিকটে এসেছে, লুক ৩১:৩১-৩৩। মহাসংঘর্ষ 308-306-306।
তিন রোমের ত্রিমুখী প্রয়োগ এই কথা নির্দেশ করে যে পৌত্তলিক রোম এবং তারপর পাপাল রোমের দ্বারা জিরুসালেমকে পদদলিত করার প্রেক্ষাপটে আধুনিক রোম কর্তৃক পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করা ঘটনাটি একটি সময়কাল দ্বারা উপস্থাপিত হয়েছিল, যা হয় 1260 দিন পৌত্তলিক রোম, নয়তো 1260 ভবিষ্যৎবাণীমূলক বছর পাপাল রোম। ওই প্রতীকী 1260 দিন 42 মাস, যা আধুনিক রোমের দ্বারা ঈশ্বরের বিশ্বস্ত জনগণের ওপর নির্যাতনের সময়কালকে চিহ্নিত করে, প্রতিটি পর্যায়ে একটি একক চিহ্ন থাকবে যা ওই পর্যায়ের বিশ্বস্তদের পলায়নের সময় নির্দিষ্ট করবে। তিনটি সময়কালের প্রত্যেকটির সমাপ্তি ঘটে একাধিক চিহ্নর প্রকাশের মাধ্যমে। সময়কালের শুরুতে যেমন ছিল একক চিহ্ন, শেষেতে তা থাকে না।
মধ্যরাত্রে ঈশ্বর তার প্রজাদের মুক্তির জন্য তার শক্তি প্রকাশ করেন, সূর্য প্রকাশ পায়, নিজের শক্তিতে দীপ্ত হয়, চিহ্ন ও আশ্চর্য পরপর ঘটে, দুষ্টরা আতঙ্ক ও বিস্ময়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকে, আর ধার্মিকরা গম্ভীর আনন্দে তাদের মুক্তির নিদর্শনগুলো দেখে। প্রকৃতির সব কিছু যেন নিজের গতিপথ থেকে বিচ্যুত হয়ে গেছে, স্রোতধারাগুলোর প্রবাহ থেমে যায়, ঘন ভারী কালো মেঘ উঠে এসে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, ক্রুদ্ধ আকাশের মাঝখানে বর্ণনাতীত মহিমায় এক নির্মল স্থান রয়েছে, সেখান থেকে বহু জলের ধ্বনির মতো ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায়, হয়ে গেল প্রকাশিত বাক্য 16:17, মহাসংঘর্ষ 636।
রোমের বেশার ওপর কার্যনির্বাহী বিচারের সময়কাল শুরু হয় সেই পতাকা উত্তোলনের মাধ্যমে, যা নির্দেশ করে যে বাবিলনে এখনও যে ঈশ্বরের অন্য পাল আছে তাদের পালিয়ে বেরিয়ে আসা উচিত। সেই সময়কাল চিহ্ন ও আশ্চর্য দিয়ে শেষ হয়। সেই সময়কাল প্রকাশিত বাক্য 8 অধ্যায়ের 2 কণ্ঠ দিয়ে শুরু হয় এবং তা ঈশ্বরের কণ্ঠে শেষ হয়। অবশ্যই প্রকাশিত বাক্যের 8 অধ্যায়ের 1 ও 2 কণ্ঠস্বর খ্রিস্টেরই কণ্ঠস্বর। প্রথম কণ্ঠ জীবিত লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট গির্জার তদন্তমূলক বিচারের সূচনাকে নির্দেশ করে, আর দ্বিতীয় কণ্ঠ সেই সময়ের সমাপ্তিকে নির্দেশ করে এবং একই সঙ্গে রোমের বেশার ওপর কার্যনির্বাহী বিচারের সূচনাও চিহ্নিত করে।
সম্পূর্ণ ইতিহাস সেই সপ্তাহ দ্বারা নিয়ন্ত্রিত, যে সপ্তাহে খ্রিস্ট চুক্তি নিশ্চিত করেছিলেন এবং শীঘ্র আগত রবিবার আইনটিকে ক্রুশ দ্বারা প্রতিকায়িত সেই মধ্যবর্তী পথচিহ্ন হিসেবে দেখানো হয়েছে। উভয় ইতিহাসেই আলফা ও ওমেগার স্বাক্ষর রয়েছে, কারণ উভয় ইতিহাসের শুরু ও শেষ ঈশ্বরের কণ্ঠ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। এগুলো সত্যকেও উপস্থাপন করে, কারণ মধ্যবর্তী পথচিহ্নটি রবিবার আইনের বিদ্রোহ এবং হিব্রু শব্দ সত্য গঠিত হয়েছে হিব্রু বর্ণমালার প্রথম, ত্রয়োদশ ও শেষ অক্ষর দিয়ে। প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের 1 কণ্ঠ খ্রিস্টের কণ্ঠ, শেষ কণ্ঠ ঈশ্বরের কণ্ঠ, আর মাঝের কণ্ঠটিও ঈশ্বরের কণ্ঠ, এবং সেখানেই ত্রয়োদশ অক্ষরের বিদ্রোহটি প্রতিফলিত হয় যখন ভূপশু বলছে ড্রাগনের মতো, যেমনটি প্রকাশিত বাক্যের 13 অধ্যায়ে উপস্থাপিত হয়েছে।
আসন্ন রবিবারের আইনের সময়ের পতাকাটি ঈশ্বরের বিশ্বস্তদের পালিয়ে যাওয়ার চিহ্ন নির্দেশ করে, কিন্তু এটি আরও নির্দেশ করে যে যে ভবিষ্যৎবাণীমূলক সময়কাল পতাকা উত্তোলিত হওয়ার মধ্যে গিয়ে শেষ হয় তার সূচনাতেও একটি চিহ্ন থাকা আবশ্যক। ওই চিহ্নটিকেই যীশু পৃথিবী গ্রহের শেষ প্রজন্ম এসে গেছে এর প্রমাণ হিসেবে চিহ্নিত করেছেন। লুক রচিত সুসমাচারের 21 অধ্যায়ে শিষ্যরা জিজ্ঞেস করে, যখন তিনি বললেন যে মন্দিরটি ধ্বংস হতে যাচ্ছে, তখন খ্রিস্ট কি বোঝাতে চেয়েছিলেন?
আর তারা তাকে জিজ্ঞাসা করে বলল, গুরু, তবে এই বিষয়গুলি কবে হবে, আর যখন এই বিষয়গুলি ঘটবে তখন কি চিহ্ন থাকবে? লুক একে শোনালেন।
তখন যীশু সেই ইতিহাস চিহ্নিত করতে শুরু করেন যা খ্রিস্টাব্দ 100 সাল পর্যন্ত নিয়ে যায়, যখন মন্দির ও শহর ধ্বংস হবে, এবং তিনি 24 নম্বর পদ পর্যন্ত অগ্রসর হন, যেখানে তিনি চিহ্নিত করেন কখন অজাতীয়দের সময় পূর্ণ হবে।
আর তারা তলোয়ারের ধারায় পতিত হবে এবং সকল জাতির মধ্যে বন্দী করে নিয়ে যাওয়া হবে, আর জিরুসালেম অজাতীয়দের দ্বারা পদদলিত হবে যতক্ষণ না অজাতীয়দের সময় পূর্ণ হয়। লুক 21:24।
এই পদটি আক্ষরিক জেরুসালেমকে বোঝায়, এমন ধারণা ক্যাথলিক ধর্মতাত্ত্বিক বোকামি ভবিষ্যৎবাদের ওপর ভিত্তি করে, যা প্রতীকী বিষয়গুলোকে আক্ষরিকভাবে প্রয়োগ করে এবং ভবিষ্যৎবাণীগুলোর পূরণকে একচেটিয়াভাবে বিশ্বের অন্তে স্থাপন করে। এই পদের সঠিক প্রয়োগের ওপর আক্রমণটি নতুন নিয়মের পাঠ জুড়ে শয়তানের এক প্রধান আক্রমণ হয়ে এসেছে। খ্রিস্টের সময়ে আক্ষরিক জেরুসালেম আর ভবিষ্যৎবাণীমূলক জেরুসালেমের প্রতীক ছিল না, তখন আক্ষরিক ভবিষ্যৎবাণী আধ্যাত্মিক প্রয়োগকে পরিবর্তন করেছিল। এই উদ্ঘাটন ছিল প্রেরিত পৌলের দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রধান শিক্ষা। জেরুসালেমের পদদলন 50 থার্টিল সাল থেকে 687 সাল পর্যন্ত পোপীয় অন্ধকারের 126 বছরকে চিহ্নিত করে।
কিন্তু মন্দিরের বাইরে যে প্রাঙ্গণটি আছে সেটিকে বাদ দাও এবং সেটি মাপিও না, কারণ এটি অন্য জাতিদের হাতে তুলে দেওয়া হয়েছে আর তারা 42 মাস পবিত্র নগরীকে পদদলিত করবে। প্রকাশিত বাক্য 11:2।
ভবিষ্যৎবাণীর জেরুজালেম ক্রুশবিদ্ধতার সময় আর নির্বাচিত শহরের প্রতীক রইল না।
কতজন যে মনে করেন প্রাচীন জেরুজালেমের মাটিতে পা রাখা ভালো হবে এবং ত্রাণকর্তার জীবন ও মৃত্যুর ঘটনাস্থলগুলি পরিদর্শন করলে তাদের বিশ্বাস অনেকখানি দৃঢ় হবে, কিন্তু স্বর্গ থেকে আগত পরিশোধনের অগ্নিতে পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত প্রাচীন জেরুজালেম কখনোই পবিত্র স্থান হবে না। রিভিউ অ্যান্ড হ্যারল্ড, 9 জুন 1896।
পদ 24-এ যিশু শিষ্যদেরকে 1798 সালের শেষকালের সময়ের দিকে পরিচালিত করার পর তিনি তারপর মিলারাইট সময়কাল পরিচয় করিয়ে দিলেন, যখন প্রথম স্বর্গদূতের বার্তা ইতিহাসে প্রবেশ করেছিল।
সূর্য, চাঁদ ও নক্ষত্রসমূহে চিহ্ন দেখা যাবে আর পৃথিবীতে জাতিদের মধ্যে দুর্দশা ও বিভ্রান্তি, সমুদ্র ও ঢেউয়ের গর্জন, ভয়ে এবং পৃথিবীতে যা আসছে তার আশঙ্কায় লোকদের হৃদয় ভেঙে পড়বে, কারণ স্বর্গের শক্তিগুলি কেঁপে উঠবে। তখন তারা মনুষ্যপুত্রকে মেঘে শক্তি ও মহান মহিমা সহ আসতে দেখবে, আর যখন এই সব ঘটতে শুরু করবে তখন তোমরা উপরে তাকাও এবং তোমাদের মাথা তুল, কারণ তোমাদের মুক্তি নিকটে এসেছে। লুক 21:25-28।
মিলারাইট ইতিহাসকে সূচনা করেছিল যে চিহ্নগুলো সেগুলো ঈশ্বরের বাক্যের অব্যর্থ শক্তির সঙ্গে পিপির কুলন হয়েছিল।
সূর্য, চন্দ্র ও নক্ষত্রের চিহ্নসমূহ পূরণ হয়েছে। রিভিউ অ্যান্ড হ্যারল্ড, 22 নভেম্বর 1900।
আমরা পরবর্তী প্রবন্ধে লুকের 21তম অধ্যায়ে চালিয়ে যাব।
1848 সালের 16 ডিসেম্বর প্রভু আমাকে আকাশমণ্ডলের শক্তিসমূহের কম্পনের এক দর্শন দিলেন। আমি দেখলাম যে মথি, মার্ক ও লুকার লিপিবদ্ধ লক্ষণসমূহ দান করার সময় প্রভু যখন আকাশ বলেছিলেন তিনি আকাশই বোঝাতে চেয়েছিলেন, আর যখন তিনি পৃথিবী বলেছিলেন তিনি পৃথিবীকেই বোঝাতে চেয়েছিলেন। আকাশের শক্তিসমূহ হল সূর্য, চন্দ্র ও নক্ষত্রসমূহ। তারা আকাশমণ্ডলে শাসন করে। পৃথিবীর শক্তিসমূহ হল তারা যারা পৃথিবীতে শাসন করে। ঈশ্বরের কণ্ঠধ্বনিতে আকাশের শক্তিসমূহ কেঁপে উঠবে। তখন সূর্য, চন্দ্র ও নক্ষত্রসমূহ তাদের স্থান থেকে স্থানচ্যুত হবে। তারা লুপ্ত হবে না, বরং ঈশ্বরের কণ্ঠধ্বনিতে কেঁপে উঠবে।
অন্ধকার ভারী মেঘ উঠে এল এবং একে অপরের সঙ্গে ধাক্কা খেল। বায়ুমণ্ডল বিদীর্ণ হয়ে গুটিয়ে পিছিয়ে গেল। তারপর আমরা অরায়নের মধ্যে খোলা স্থান দিয়ে ওপরের দিকে তাকাতে পারলাম, যেখান থেকে ঈশ্বরের কণ্ঠস্বর আসছিল। পবিত্র নগর সেই খোলা স্থান দিয়েই নেমে আসবে। আমি দেখলাম যে পৃথিবীর শক্তিসমূহ এখন কাঁপানো হচ্ছে এবং ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটছে। যুদ্ধ ও যুদ্ধের গুজব, তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী প্রথমে পৃথিবীর শক্তিসমূহকে কাঁপাবে, তারপর ঈশ্বরের কণ্ঠস্বর সূর্য, চন্দ্র ও নক্ষত্রগুলিকে এবং এই পৃথিবীকেও কাঁপিয়ে দেবে। আমি দেখলাম যে ইউরোপের শক্তিসমূহের কাঁপনটি, যেমন কেউ কেউ শেখান, স্বর্গের শক্তিসমূহের কাঁপন নয়, বরং এটি ক্রুদ্ধ জাতিসমূহের কাঁপন। আর্লি রাইটিংস 41।